বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير।
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি, আমরা তোমার ক্ষমা চাই হে আমাদের পালনকর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থ সহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 28 ডিসেম্বর, 13 পৌষ এবং ফেরসি 8 দেই। রেডিও তেহরানের শান্ত অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় firsttoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে আমাদের লাইভ স্টুডিও থেকে সরাসরি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান। দৃষ্টিপাতের প্রথমে শুনবেন শত্রুর ষড়যন্ত্র মোকাবেলায় প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে জেনারেল সোলাইমানের ভূমিকা সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এবং বাংলাদেশে করোনাকালে প্রতিমাসেই নারী ও শিশু নির্যাতনের হার বাড়ছে, এ বিষয়ে নারী সাংবাদিকদের প্রতিক্রিয়া সহ ঢাকা থেকে প্রতিবেদন করেছেন আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান। এরপর রয়েছে আপনাদেরই চিঠিপত্রের আসর প্রিয়জন। আর প্রান্তিক আয়োজনে থাকবে পত্রপত্রিকার পাতার গুরুত্বপূর্ণ খবরের নিয়মিত পরিবেশনা, কথা বার্তা, সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। জেনারেল সোলাইমানি হত্যাকাণ্ডে জড়িতরা বিনা শাস্তিতে পার পাবে না ইরানের ঘোষণা। 3 শক্তিকে দায়ী করল হিজবুল্লাহ। রুশ উপসাগরে ইসরায়েলের সাবমেরিনে হামলার হুমকি দিল ইরান। ইয়েমেন বলছে ইসরায়েলি হামলা হলে সর্বাত্মক যুদ্ধ। করোনার মধ্যে লন্ডন থেকে আসা লোকজনকে 14 দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে, বাংলাদেশের মন্ত্রিসভার সিদ্ধান্ত। ভারতে নয়া কৃষি আইন বাতিলের দাবিতে কৃষক আন্দোলন অব্যাহত। 24 ঘন্টায় পাঞ্জাবে 176টি মোবাইল টাওয়ারে হামলা। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়েদ খাতিবজাদে বলেছেন কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি হত্যাকাণ্ডের ঘটনাটি কোনোভাবেই বিনা শাস্তিতে পার পেতে দেবে না তেহরান। আজ এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে খাতিবজাদে একথা বলেন। তিনি আরও বলেন, আমরা আমাদের শহীদদের রক্ত বৃথা যেতে দেব না এবং যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা শাস্তি এড়াতে পারবে না। তিনি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান নিরলসভাবে বিষয়টি নিয়ে চেষ্টা চালাচ্ছে এবং আন্তর্জাতিক চ্যানেলগুলোর মাধ্যমে অপরাধীদের শাস্তি নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত রাখবে। খাতিবজাদে বলেন, এটি এমন কোনো বিষয় নয় যা ইরানের সরকার এবং শাসন ব্যবস্থা বাদ দিতে পারে। এই হত্যাকাণ্ডের জন্য মার্কিন প্রশাসনকে জবাবদিহি করতে হবে। তিনি আরো বলেন, এই সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমেরিকা একটি বিরাট কৌশলগত ভুল করেছে। খাতিবজাদে জোর দিয়ে বলেন, এই বর্বর অপরাধের সাথে যারা জড়িত তাদের সবাইকে বিচারের আওতায় আনার প্রচেষ্টা ইরান কখনো বাদ দেবে না। এদিকে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ বলেছেন, ইরানের ইসলামী বিপ্লবের গার্ড বাহিনী বা IRGC-র কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে আমেরিকা, ইসরায়েল ও সৌদি আরব হত্যা করেছে। এই 3 শক্তি মধ্যপ্রাচ্য অঞ্চলের প্রতিরোধকামী সংগঠনগুলোর কমান্ডারদেরকেও হত্যার চেষ্টা চালিয়ে আসছে। গতকাল লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন হাসান নাসরুল্লাহ। এই সাক্ষাৎকারে তিনি আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন ঘটনাবলী নিয়ে কথা বলেন, পাশাপাশি লেবাননের অভ্যন্তরীণ বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন। হিজবুল্লাহ নেতা বলেন, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি শুধু আমেরিকা জেনারেল সুলাইমানিকে হত্যা করেনি, বরং একাজে সৌদি আরব ও ইসরায়েল জড়িত রয়েছে, যদিও তারা এই হত্যাকাণ্ড ঘটানোর ব্যাপারে ওয়াশিংটনকে প্ররোচনা দিয়েছে। চলতি বছরের 3 জানুয়ারি বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে জেনারেল সুলাইমানি এবং ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশদার শাবির নেতা মাহদি আল মুহান্দিসকে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে হত্যা করে। ইহুদিবাদ ইসরায়েল যদি পারস্য উপসাগরে কোনো সাবমেরিন পাঠায়, তাহলে তাতে আঘাত করতে কোনো রকমের দ্বিধা করবে না ইসলামী প্রজাতন্ত্র ইরান। একথা বলেছেন ইরানের জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির মুখপাত্র আবুল ফজল আমুই। আমেরিকার প্রভাবশালী পত্রিকা দৈনিক ওয়াশিংটন পোস্ট সম্প্রতি এক রিপোর্টে দাবি করেছে, পারস্য উপসাগরের কৌশলগত জলরাশিতে ইসরায়েল একটি সাবমেরিন পাঠাচ্ছে। এ সম্পর্কে ইরানের সংসদ সদস্য আবুল ফজল আমুই বলেন, ইসরায়েলকে অবশ্যই জানতে হবে যে আমাদের জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে আগ্রাসনের জবাব হবে শক্ত এবং ব্যাপক। গত বুধবার ওয়াশিংটন পোস্ট খবর দিয়েছে যে পারস্য উপসাগরের উদ্দেশ্যে ইসরায়েলের একটি সাবমেরিন রওনা দিয়েছে, যা ইরানের জন্য সতর্কবার্তা। ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল যদি ইয়েমেনের উপর কোনো রকমের হামলা চালায়, তাহলে মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু হবে এবং সবার আগে হামলার শিকার হবে ইসরায়েল সরকার। লোহিত সাগর উপকূলীয় অঞ্চলের যেসব দেশ ইসরায়েলের মিত্র, তারাও ইয়েমেনের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। আন্তর্জাতিক আইন এবং বিভিন্ন কনভেনশনের মাধ্যমে প্রতিটি দেশকে আত্মরক্ষার এই বৈধ অধিকার দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। ইয়েমেনের এই কর্মকর্তা বলেন, ইয়েমেন যদি ইসরায়েলের উদ্বিগ্ন হওয়ার দরকার নেই ইয়েমেন নিয়ে ইসরায়েলের উদ্বিগ্ন হওয়ার দরকার নেই এবং তারা অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড যে বর্বরতা চালাচ্ছে সেদিকে নজর দিক এবং আঞ্চলিক যেসব দেশকে তারা হুমকি দিয়ে চলেছে তা বন্ধ করুক। ইরাকের সন্ত্রাস বিরোধী আধা সামরিক বাহিনী কাতাইব হিজবুল্লাহ বলেছে, অন্যদের ঘাড়ে দোষ চাপানোর জন্য ইরাকের রাজধানী বাগদাদের মার্কিন দূতাবাসে আমেরিকায় রকেট হামলা চালিয়েছে। এই বাহিনীর মুখপাত্র মোহাম্মদ মহি কাতারের আল জাজিরা নিউজ চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। তিনি বলেন, বাগদাদের গ্রিন জোনে অবস্থিত মার্কিন দূতাবাসে হামলা হলে তার একমাত্র লাভবান পক্ষ হবে আমেরিকা। এ কারণে ইরাকের প্রতিরোধ সংগঠনগুলোর ওপর চাপ সৃষ্টি ও দায় চাপাতে আমেরিকা নিজেই ওই হামলা চালিয়েছে। গত 20 ডিসেম্বর বাগদাদের মার্কিন দূতাবাস ভবনের কাছে বেশ কয়েকটি কাতিউশা রকেট আঘাত হানে, এতে কেউ হতাহত না হলেও দূতাবাস ভবনের সামান্য ক্ষতি হয়। মোহাম্মদ মহি বলেন, ইরাকি জনগণ যাতে মার্কিন হামলায় শহীদ ইরানি কমান্ডার কাসেম সুলাইমানি ও ইরাকি কমান্ডার মাহদি আল মুহান্দিসের শাহাদত বার্ষিকী ঠিকমতো পালন করতে না পারে সে লক্ষ্যে এই প্রতারণা করেছে মার্কিন দূতাবাস। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে, আর সৌদি আরবে শোনা যাচ্ছে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। করোনা ভাইরাসের সংক্রমণের মধ্যে লন্ডন থেকে যারাই আসবেন তাদের 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। আজ বাংলাদেশে মন্ত্রিসভার বৈঠকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও জানাচ্ছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
করোনা ভাইরাসের সংক্রমণের মধ্যে লন্ডন থেকে যারাই আসবেন তাদেরকে 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। আজ সোমবার মন্ত্রিপরিষদ বৈঠকে এই নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, ঢাকার আশকোনার হজ ক্যাম্প এবং দিয়াবাড়িতে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া কিছু আবাসিক হোটেলেও কোয়ারেন্টিনের ব্যবস্থা থাকবে। সিলেটেও স্থানীয়ভাবে ব্যবস্থা করা হবে। তবে হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে হোটেল খরচ দিতে হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। উল্লেখ্য, যুক্তরাজ্যে করোনা ভাইরাসের নতুন ধরনের দেখা মিললেও দেশটির সাথে এখনো বিমান যোগাযোগ বন্ধ করেনি বাংলাদেশ। এদিকে জানুয়ারির শেষ অথবা ফেব্রুয়ারিতে করোনা ভ্যাকসিন দেশে এসে পৌঁছবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, করোনার টিকা সংগ্রহে ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছে সরকার। টিকা সংগ্রহ এবং ব্যবস্থাপনার বিষয়টি সুচারুভাবে সম্পন্ন করতে পূর্ব প্রস্তুতিও নেওয়া হয়েছে। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছে। তবে একটি মহল সরকারের যে কোনো ভালো উদ্যোগের অহেতুক সমালোচনায় সক্রিয়। ভ্যাকসিন নিয়ে ইতিমধ্যেই বিভ্রান্তি শুরু করেছে সেই মতলবী মহল। দেশবাসীকে এসব উদ্দেশ্যমূলক অপপ্রচারে বিভ্রান্ত না হবার আহ্বান জানান তিনি। আজ সোমবার তার সরকারি বাসভবনে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এসব তথ্য জানান।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। বাংলাদেশের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, দেশের ২৪টি পৌরসভায় আজ সোমবার ভোটগ্রহণ উপলক্ষে অধিকাংশ স্থানে তাণ্ডব লীলা চালিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা। আজ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। রিজভী তার ভাষায় বলেন, একতরফা নির্বাচনই হচ্ছে আওয়ামী লীগের চেতনা। বন্দুকের জোরে গণতন্ত্রকে হত্যা করে দেশ থেকে সুষ্ঠু নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে তারা এখন বাকশালী গণতন্ত্রের চর্চা করছে। বাংলাদেশে আজ ২৪টি পৌরসভায় ভোট গ্রহণ করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ভোট গণনা চলছিল। ভারতের নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে যে কৃষক আন্দোলন চলছে তার জের ধরে পাঞ্জাবে গত ২৪ ঘন্টায় ১৭৬টি মোবাইল টাওয়ারে হামলা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতের কেন্দ্রীয় সরকারের তৈরি নয়া তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে যে কৃষক আন্দোলন চলছে সেই আন্দোলনের জেরে পাঞ্জাবে গত ২৪ ঘন্টায় ১৭৬টি মোবাইল টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ সোমবার এনডিটিভি হিন্দি ওয়েবসাইটে ওই তথ্য জানানো হয়েছে। এর আগে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং মোবাইল টাওয়ারের মতো টেলিকম সেক্টরের অবকাঠামোগত সুবিধাগুলো ক্ষতিগ্রস্ত না করার জন্য আন্দোলনরত কৃষকদের উদ্দেশ্যে আহ্বান জানিয়েছিলেন। এদিকে আজ সোমবার প্রধান বিরোধী দল কংগ্রেসের মহাসচিব প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, প্রিয়াঙ্কা গান্ধী বলেন, সরকার কৃষকদের কাছে দায়বদ্ধ, কৃষকদের সাথে কথা বলা উচিত, তাদের কথা শোনা উচিত এবং কৃষি আইন প্রত্যাহার করা উচিত। গণমাধ্যমে প্রকাশ পাঞ্জাবের টেলিকম টাওয়ারগুলোর ক্ষতির পিছনে বলা হচ্ছে যে মুকেশ আম্বানি এবং গৌতম আদানির মতো শিল্পপতিরা নয়া কৃষি আইন থেকে উপকৃত হবেন, সেজন্য পাঞ্জাবের বিভিন্ন জায়গায় রিলায়েন্স জিও টাওয়ারগুলো ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এর ফলে টেলিযোগাযোগ সংযোগ ব্যবস্থার প্রভাব পড়েছে। ওই ঘটনার সাথে সম্পর্কিত দুটি সূত্র জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ১৭৬টি টেলিকম টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত মোট ১৪১১টি টেলিকম টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। নাগর্নো কারাবাক অঞ্চলে আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদী গেরিলা গোষ্ঠীর হামলায় আজারবাইজানের এক সেনা নিহত ও আরেকজন আহত হয়েছেন। দুপক্ষ চূড়ান্তভাবে দ্বন্দ্ব অবসানের লক্ষ্য নিয়ে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চুক্তিতে সই করার কয়েক সপ্তাহ পর আজারবাইজানের সেনারা হতাহত হল। আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ এক বিবৃতিতে জানিয়েছে, গতকাল আর্মেনিয়ার একটি অবৈধ সশস্ত্র গোষ্ঠী কারাবাকের খোজাবেন্দ এলাকার আগদাম গ্রামে অবস্থিত আজেরি সামরিক বাহিনীর একটি ফাঁড়িতে হামলা চালায়। এতে আমাদের এক সেনা নিহত এবং অন্য একজন আহত হয়েছেন। আজারবাইজানের মন্ত্রণালয় ওই বিবৃতিতে জানিয়েছে, পরে আজারবাইজানের সেনারা পাল্টা প্রতিরোধ গড়ে তোলে এবং আর্মেনীয় সশস্ত্র গোষ্ঠীর সবাইকে নির্মূল করে দেয়। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ৬ জনের একটি সশস্ত্র দল আজারবাইজানি সেনাদের উপর হামলা চালায়। এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আর্মেনিয়া কর্তৃপক্ষ এ ধরনের কোনো ঘটনা ঘটেনি বলে ঘোষণা করেছে। নর্ড স্ট্রিম টু গ্যাস পাইপলাইন প্রকল্পের বিরুদ্ধে আমেরিকার নিষেধাজ্ঞা আরোপের তীব্র নিন্দা জানিয়ে রাশিয়া বলেছে, ওয়াশিংটনের নেতিবাচক প্রচেষ্টা সত্ত্বেও এই প্রকল্পের কাজ শিগগিরই শেষ হবে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা স্পুতনিক এখবর দিয়েছে। পেসকভ বলেছেন, রুশ কোম্পানি গ্যাসপ্রম কয়েকটি ইউরোপীয় কোম্পানিকে সঙ্গে নিয়ে নর্ড স্ট্রিম ২০ প্রকল্পের কাজ প্রায় শেষ করে এনেছে। তিনি এই প্রকল্পের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞাকে রাখাল বালকের হামলা বলে অভিহিত করেন। পেসকভ বলেন, রাশিয়া ও ইউরোপ এই প্রকল্পের কাজ শেষ করতে বদ্ধপরিকর। এটি সম্পন্ন হলে ইউরোপের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হবে বলে তিনি দাবি করেন। এর আগে তিনজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স দুই দিন আগে খবর দিয়েছিল, আমেরিকা শিগগিরই নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন প্রকল্পের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করবে। ২০১৯ সালের ডিসেম্বরের গোড়ার দিকেও একবার ডোনাল্ড ট্রাম্প এই প্রকল্পের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি কাতারের রাজধানী দোহায় তালেবানের সঙ্গে তার সরকারের দ্বিতীয় দফা আলোচনা অনুষ্ঠানে সম্মতি দিয়েছেন। আফগান প্রেসিডেন্টের মুখপাত্রের বরাত দিয়ে কাবুল থেকে আইআরআইবির সংবাদদাতা এ তথ্য জানিয়েছেন। প্রেসিডেন্ট গনির মুখপাত্র সিদ্দিক সিদ্দিকী এক টুইটার বার্তায় লিখেছেন, তালেবানের সঙ্গে আলোচনায় আফগান প্রতিনিধি দলের নেতা আবদুল্লাহ আবদুল্লার আবেদন এবং দ্বিতীয় দফা আলোচনা যথাসময়ে শুরু করার স্বার্থে প্রেসিডেন্ট গনি এ বিষয়ে সম্মতি দিয়েছেন। তবে দ্বিতীয় দফার পরও যদি আলোচনা অব্যাহত রাখতে হয় তাহলে তা আফগানিস্তানের মাটিতে অনুষ্ঠিত হতে হবে বলে সিদ্দিকী জানান। এতদিন প্রেসিডেন্ট গনির সরকার আর কাতারে আলোচনা না করার উপর জোর দেওয়ার পাশাপাশি আফগানিস্তানের কোথাও এই আলোচনার ভেন্যু ঠিক করার আহ্বান জানিয়ে আসছিল, কিন্তু তালেবান কঠোরভাবে আফগানিস্তানের মাটিতে আলোচনায় বসার বিরোধিতা করছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। শ্রোতা বন্ধুরা, এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের কুস ব্রিগেডের প্রধান জেনারেল কাসিম সুলাইমানির শাহাদাত বার্ষিকী উপলক্ষে দেয়া ভাষণে হিজবুল্লাহর মহাসচিব বলেছেন, সুলাইমানি সিরিয়ার বিরুদ্ধে পাশ্চাত্য ইসরায়েলের ষড়যন্ত্রের বিষয়ে সবাইকে সতর্ক করে দিয়েছিলেন। এ সম্পর্কে এখন শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুচ ব্রিগেডের প্রধান জেনারেল কাসিম সুলাইমানি চলতি বছর 3 জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের বিমানবন্দরের কাছে মার্কিন ড্রোন হামলায় শহীদ হয়েছিলেন। ইরাক সরকারের আনুষ্ঠানিক আমন্ত্রণে সাড়া দিয়ে তিনি সেদেশ সফরে গিয়েছিলেন। ড্রোন হামলায় সুলাইমানি ছাড়াও ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশদার শাবির উপপ্রধান আবু মাহাদি আল মোহান্দেস সহ আরও 8 জন শহীদ হয়েছিলেন। পশ্চিম এশিয়ায় আইএস সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে এবং এ অঞ্চলে দখলদার ইসরায়েল ও মার্কিন ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়ার ক্ষেত্রে জেনারেল সুলাইমানি বিরাট ভূমিকা রেখেছিলেন। সুলাইমানির শাহাদাত বার্ষিকী উপলক্ষে দেয়া ভাষণে লেবাননের ইসরায়েল বিরোধী প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ আল মিয়াদিন টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে শহীদ সুলাইমানির জীবনের বিভিন্ন দিক এবং এ অঞ্চলের ইসরায়েল ও সাম্রাজ্যবাদ বিরোধী প্রতিরোধ শক্তিগুলোকে শক্তিশালী করার ক্ষেত্রে তার অসামান্য অবদানের কথা তুলে ধরেন। হাসান নাসরুল্লাহ বলেন, সুলাইমানি ছিলেন প্রথম ব্যক্তি যিনি তথাকথিত আরব বসন্তের অজুহাতে সিরিয়ার বিরুদ্ধে পাশ্চাত্য ও ইসরায়েলের ষড়যন্ত্রের বিষয়ে সবাইকে সতর্ক করে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, যদি ইরাকের প্রতিরোধ সংগঠনগুলো না থাকত তাহলে এখনও 1.5 লাখ মার্কিন সেনা ওই দেশে উপস্থিত থাকত এবং গণতন্ত্র প্রতিষ্ঠার নামে মার্কিন দূতাবাস ইরাককে পরিচালনা করত। যদি ইরাকের প্রতিরোধ শক্তি না থাকত তাহলে দায়েশ বা আইএস সন্ত্রাসীরা বিজয়ী হতো এবং সমগ্র ওই এলাকা তারা দখল করে নিত। প্রকৃতপক্ষে শহীদ সুলাইমানি শত্রুদের লক্ষ্য উদ্দেশ্যের বিষয়টি ভালোভাবে উপলব্ধি করতে পেরেছিলেন বলেই তাদের সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে সক্ষম হয়েছিলেন। ইরানে ইসলামী মাঝহাবগুলোর মধ্যে ঐক্য জোরদার বিষয়ক পরিষদের মহাসচিব হুজ্জাতুল ইসলাম হামিদ শাহরিয়ারও একই কথা উল্লেখ করে বলেছেন, ইসলামের শত্রুরা আইএস সন্ত্রাসী গোষ্ঠী সৃষ্টি করেছে যাতে ইসলাম ও মুসলিম জাতিগুলো সম্পর্কে সারা বিশ্বে নেতিবাচক ধারণা তৈরি করা যায়। অন্যদিকে তারা আইএসের বিরুদ্ধে যুদ্ধের নামে ইরাক ও সিরিয়ায় তাদের অবৈধ উপস্থিতি জোরদার করার চেষ্টা করছে। এভাবে তাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে ইরাক ও সিরিয়া সহ পশ্চিম এশিয়ার তেল সম্পদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপথে। বাংলাদেশে করোনাকালেও নারী ও শিশু নির্যাতনের মাত্রা প্রতি মাসেই বেড়েছে। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খানের প্রতিবেদন।
করোনাকালেও নারী ও শিশু নির্যাতনের মাত্রা প্রতি মাসেই বেড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি। সংগঠনটির হিসেব অনুযায়ী 2020 সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের 15 তারিখ পর্যন্ত সারা দেশে নারী ও শিশু নির্যাতনে 18,221টি মামলা দায়ের হয়েছে। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে নারী ও শিশু নির্যাতনের বর্তমান প্রেক্ষাপট 2020 বিশ্লেষণ ও করণীয় শীর্ষক সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি অ্যাডভোকেট সালমা আলী এই তথ্য জানান। সালমা আলী বলেছেন, সাম্প্রতিক সময়ে করোনার কারণে নারী ও শিশু নির্যাতনের মাত্রা প্রতি মাসে ক্রমবর্ধমান হারে বেড়েছে সারা বিশ্বব্যাপী। সময়ের সাথে সাথে সহিংসতার রূপও পরিবর্তিত হচ্ছে। এই সহিংসতার প্রধান শিকার হচ্ছেন বাংলাদেশের নারী ও শিশুরা। এ প্রসঙ্গে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের কোষাধ্যক্ষ আক্তার জাহান মালিক রেডিও তেহরানকে বলেছেন,
আমাদের এই পরিবর্তনটা আনতে গেলে যে এই যে মানসিক যে পরিবর্তনটা দরকার, সেইটা তো অনেক কষ্টসাধ্য। আসলে বিচারের ক্ষেত্রে তো আমি দেখি যে লেন্দি প্রসেস, যে মানুষ বিচারের তো কোনো বিচারই পায় না। এটা কার্যকর করতে গেলে তো আইনের যে প্রয়োগ, আইনের যে বাস্তবায়ন, এটার জন্য তো সরকারের একটা চাপ সৃষ্টি করা দরকার।
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি আয়োজিত আজকের সংবাদ সম্মেলনে নারী ও শিশু নির্যাতন হ্রাসে 11টি সুপারিশ উপস্থাপন করা হয়। সুপারিশগুলোর মধ্যে রয়েছে, তদন্ত কার্য রাজনৈতিক ও প্রভাবশালীদের হস্তক্ষেপ থেকে মুক্ত রাখতে হবে এবং আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের সকল স্তরে প্রশিক্ষিত কর্মী থাকতে হবে। পাশাপাশি আধুনিক ফরেন্সিক প্রযুক্তি ব্যবহার করে মামলাগুলোর যথাযথ তদন্ত সম্পন্ন করতে হবে। উচ্চ আদালতে নারী নির্যাতন সংক্রান্ত সকল মামলা নির্দিষ্ট সময়ের মধ্যে দ্রুত বিচার সম্পন্নের জন্য পৃথক আদালতের ব্যবস্থা করতে হবে। নারী ও শিশুদের জন্য সার্বিক আইনি সহযোগিতার ব্যবস্থা কেন্দ্রবিন্দুতে রেখে সুরক্ষা বলয় নিশ্চিত করতে হবে। দ্রুত বিচার এবং সাক্ষী সুরক্ষাও নিশ্চিত করতে হবে। আরও সুপারিশ করা হয়েছে, কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধে কার্যকরী কমিটি গঠন করতে হবে। নারী শিশু নির্যাতন দমন আইন 2000 সংশোধিত করে 2020-এর সকল ধরনের ধর্ষণকে আইনের আওতামুক্ত করার জন্য পেনিট্রেশন এর সংজ্ঞা যুক্ত করতে হবে। এছাড়া সাক্ষ্য আইনের 155/4 ধারা এবং এ সংক্রান্ত অন্যান্য ধারা সংশোধনের মাধ্যমে ধর্ষণ মামলার বিচারের অভিযোগকারীর চরিত্রগত সাক্ষ্যের গ্রাহ্যতা বন্ধ করতে হবে।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হল সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে শ্রোতাদের চিঠিপত্রের আসরের অনুষ্ঠান প্রিয়জন।
প্রিয়জন, শ্রোতাবন্ধুরা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা নিন। আশা করি বাংলাদেশ ও ভারত সহ পৃথিবীর যে যে প্রান্তে বসেই আমাদের অনুষ্ঠান শুনছেন সবাই ভালো ও সুস্থ আছেন। প্রতি সপ্তাহের মতো প্রিয়জনের আসর সাজিয়ে আপনাদের মাঝে আজও উপস্থিত হয়েছি আমি নাসির মাহমুদ,
আমি আক্তার জাহান
এবং আমি আশরাফুর রহমান। চিঠিপত্রের দিকে নজর দেওয়ার আগে আমি একটি হাদিস শোনাতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার নিকট কিয়ামতের দিন সর্বাপেক্ষা প্রিয় এবং নিকটতম সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি শিষ্টাচারী ও নম্র।
বরাবরের মতোই চমৎকার একটি হাদিস শোনালেন আশরাফ ভাই। আমরা সবাই যেন শিষ্টাচারী ও নম্র হতে পারি, এ আশা প্রকাশ করে নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে। আসরের প্রথম চিঠিটি এসেছে বাংলাদেশের বগুড়া জেলার শিবগঞ্জ থানার আটমূল আউড়াপাড়া ইন্টারন্যাশনাল রেডিও ক্লাব থেকে, আর পাঠিয়েছেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম শামসুল ইসলাম।
শামসুল ভাই, মনে হয় অনেকদিন পর চিঠি লিখলেন, তাই না?
হ্যাঁ, নতুন আঙ্গিকে প্রিয়জন শুরুর পর এটাই তার প্রথম পূর্ণাঙ্গ চিঠি। অবশ্য তিনি কুইজ চালুর প্রশংসা করে গত জুনে একটা চিঠি লিখেছিলেন, এছাড়া ঈদুল আজহার শুভেচ্ছা বার্তাও জানিয়েছিলেন আরেকটা মেইলে। পাশাপাশি তিনি ফেসবুকের মাধ্যমে আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন।
চিঠি কম লিখলেও বিভিন্নভাবে আমাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখাই শামসুল ভাইকে ধন্যবাদ জানিয়ে আমি তার চিঠিটা পড়ে শোনাচ্ছি। তিনি লিখেছেন, আকাশে জেগে ওঠা রংধনু যেমন মানব হৃদয়ের স্মৃতিপটে নিষ্পাপ, নিষ্কলঙ্ক ও সৌন্দর্যের এক অপরূপ চিত্র হয়ে রয়, ঠিক তেমনি রেডিও তেহরানের বহুল প্রচারিত ও প্রশংসিত প্রোগ্রাম রংধনু আসর এপার বাংলা ওপার বাংলার অসংখ্য শ্রোতার মনে জায়গা দখল করে নিয়েছে বহুলাংশে। প্রযুক্তি নির্ভর বিশ্বের বিভিন্ন প্রচার মাধ্যমের মধ্যে কেবলমাত্র রেডিও তেহরান রংধনু অনুষ্ঠানের মাধ্যমে আমাদের কোমলমতি শিশু কিশোরদের প্রাধান্য দিয়ে তথ্যবহুল, উৎসাহমূলক ও জ্ঞানভিত্তিমূলক অনুষ্ঠান প্রচার করে থাকে। সার্বিক বিবেচনায় রেডিও তেহরানের উত্তম প্রয়াস রংধনু আসর ধূমকেতুর মতো জেগে থাক যুগ যুগান্তরের লক্ষ কোটি শ্রোতার মনে।
রংধনু আসর সম্পর্কে আপনার মূল্যায়ন জেনে ভালো লাগলো। আশা করি আমাদের বিশ্ব সংবাদ সহ অন্যান্য অনুষ্ঠান সম্পর্কেও মতামত জানিয়ে চিঠি লিখবেন। আসরের পরে চিঠিটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বারুইপাড়া থেকে,
আর লিখেছেন শ্রোতা ভাই নাজিমুদ্দিন, তাই না?
বারুইপাড়া থেকে কিন্তু নাফিসা খাতুনও মাঝে মধ্যে লিখে থাকেন।
তবে এবার নাজিমুদ্দিন ভাই লিখেছেন, আর তার চিঠির সংখ্যা 5-6টা। আমি তার একটি চিঠি পড়ে শোনাচ্ছি। তিনি লিখেছেন, গত 9 নভেম্বর তারিখের প্রিয়জন অনুষ্ঠানটি শুনলাম। দীর্ঘ 2 সপ্তাহ বাদে প্রিয়জনের আসর বসেছিল, তাই ফেসবুক লাইভে উপস্থিতি ছিল অন্যান্য দিনের চাইতে অনেক বেশি। আর হবেই বা না কেন, এ আসর তো শ্রোতাদের একান্ত আপন, নিজেদের আসর। যাই হোক, আজকের আসরে সুন্দর সুন্দর সব চিঠি পড়া হলো। সাক্ষাৎকার ছিল নিয়মিত শ্রোতা রাজবাড়ি বাংলাদেশের শাওন হোসেনের। খুব সুন্দর করে বলেছেন ভাই শাওন যে রেডিও তেহরানের কিছু মৌলিক বৈশিষ্ট্য রয়েছে, সেই সাথে ইরানের বিজ্ঞান ও প্রযুক্তির নানা বিষয় সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করলে ইরানের অগ্রগতি অর্জন সম্বন্ধে জানতে পারব আমরা। এ বিষয়ে খুব ভালো একটি প্রস্তাব দিয়েছেন তিনি, এটা আমরাও চাই। অনুষ্ঠানের শেষে বাংলা গানটি ভালো লেগেছে, তবে অনুরোধ জানাব ফার্সি গান শোনানোর জন্য।
ফার্সি গান শোনানোর অনুরোধ আমাদের বিবেচনায় থাকলো, তবে আমরা চাই গানের অনুরোধ শ্রোতাদের কাছ থেকে আসুক। তো চিঠি লিখে মতামত জানানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসরের পরের মেইলটি এসেছে কিশোরগঞ্জ থেকে, আর পাঠিয়েছেন গুরুদয়াল সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সাদুত হোসেন। 14 নভেম্বর প্রচারিত ইরান ভ্রমণ অনেক ভালো লাগায় তিনি এই চিঠিটি লিখেছেন। আমি বরং তার চিঠি থেকে খানিকটা পড়ে শোনাচ্ছি। তিনি লিখেছেন, আজও জিরাত শহরের বিভিন্ন নিদর্শন ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করা হয়েছে। কেরমান প্রদেশে জিরাত শহর প্রাচীন সভ্যতার গুরুত্বপূর্ণ অংশ। এটি শিল্প ও কৃষি পণ্যের একটি গুরুত্বপূর্ণ শহর। তবে জিরাত শহর সম্পর্কে এখনও গবেষণা চলছে, জানার চেষ্টা চলছে এর প্রাচীন কীর্তি, ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে। জিরাত শহরে একটি প্রাচীন মসজিদ রয়েছে। ধারণা করা হয় মসজিদটির বয়স প্রায় 1000 বছর। অনেক গবেষকের মতে এটি ইরানে স্থাপিত প্রথম মসজিদ। সত্যি অভাবনীয় বিষয়। অনুষ্ঠান থেকে জানতে পারলাম যে লাল গালিচা হল জিরাতের অন্যতম নিদর্শন। এসব গালিচা বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। বিবরণ শুনতে শুনতে মনে হচ্ছিল আমিও বুঝি জিরাত শহর ভ্রমণ করছি।
জিরাত শহরের বর্ণনা আপনার ভালো লাগায় আমাদেরও ভালো লাগছে। নিয়মিত চিঠি লেখার জন্য শাহাদত ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর থেকে বিধানচন্দ্র সান্যাল বেশ কিছু ইমেল পাঠিয়েছেন। তিনি লিখেছেন, মনের অজান্তে গড়ে ওঠে আমাদের শখ। কর্মব্যস্ত জীবনে অনাবিল আনন্দে আমরা যে কাজে প্রবৃত্ত হই তাই হল শখ। কর্মজীবনের হৃদয়ের বাসনাকে হয়তো এড়িয়ে যেতে হয়, শখ পূরণে তার পরিপূর্ণ প্রকাশ ঘটে। আমাদের সুপ্ত মানব মনে শখ হল বাড়ির সিঞ্চন, হৃদয়ের কুমোরটুলি অনায়াসে ডানা মেলে দেয়।
শখ সম্পর্কে চমৎকার কিছু কথা শুনলাম, তো এই শ্রোতা বন্ধুর শখ কি?
বিধান সান্যালের শখ একটু অন্য ধরনের। তিনি জানিয়েছেন, ছোটবেলা থেকে বিভিন্ন বেতারে গলার স্বর শোনা আমার এক অভ্যেস, তাই আমার প্রিয় শখ রেডিও শোনা। বিভিন্ন অনুষ্ঠান শোনা আমার নেশা বলতে পারি। আমার অবসর সময় কাটাই রেডিও নিয়ে। রেডিও শোনায় আমি ভিন্ন জগতের স্বাদ পাই। আমার সারা দিনের ক্লান্তি আমি মুছে ফেলি। রেডিও শোনায় আমার চিত্ত রঞ্জিত হয়, আমি আবার নতুন কর্মোদ্যমে উদ্দীপ্ত হই।
বর্তমান যুগে রেডিও শুনে ক্লান্তি মুছে ফেলা কিংবা কর্মোদ্যমে উদ্দীপ্ত হওয়া অনেক বড় ব্যাপার। আপনাদের মতো একনিষ্ঠ শ্রোতাদের কারণেই রেডিওর গুরুত্ব এখনও আছে। তো বিধানচন্দ্র সেনাল, চিঠি লেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
বরিশাল জেলার কাশীপুর থেকে জিল্লুর রহমান জিল্লু পাঠিয়েছেন পরের মেইলটি। তিনি লিখেছেন, যারা আমার প্রিয় নবীকে নিয়ে ব্যঙ্গ কিংবা কটূক্তি করে তাদের ঘৃণা ও নিন্দা জানাই। এরই প্রতিবাদ হিসেবে নিবেদন করছি আমার লেখা এই ছড়াটি, আশা করি প্রিয়জনে শুনতে পাব।
জিল্লুর ভাইয়ের ছড়াটির কিছু অংশ নাসির ভাই পড়ে শোনান না?
ঠিক আছে, চেষ্টা করছি। মহামানব শিরোনামের কবিতায় জিল্লু ভাই লিখেছেন, মানব কুলের রহমত নবী রহমতুল্লিল আলামিন, তাঁকে দিয়ে আল্লাহ তাআলা পূর্ণ করল তাঁরই দিন। সকল সৃষ্টির সেরা তিনি, খুলুকিন আজিম, মহাগ্রন্থ আল কোরআন আলিফ লাম মিম। মহাকালের মহামানব সবার প্রিয় নবী, অন্ধকার দূর করে নিয়ে এলেন রবি। মানবতায় মহানুভবতায় তাঁর মতো আর নেই, নবীর তরে শ্রদ্ধা করে দরুদ ও সালাম পাঠাই।
রাসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামকে নিবেদিত কবিতার জন্য জিল্লু ভাইকে ধন্যবাদ জানাই। আশা করি আমাদের অনুষ্ঠান সম্পর্কেও মতামত জানাবেন। আসরের পরের মেইলটি এসেছে নওগাঁ জেলার সান্তাহার থানার সোর্স অব নলেজ ক্লাব থেকে, আর পাঠিয়েছেন ক্লাবের সভাপতি খন্দকার রফিকুল ইসলাম। তিনি লিখেছেন, আমরা আপনাদের নিয়মিত শ্রোতা, আপনাদের ওয়েব পেজ ফেসবুক পেজ আমরা খুব পছন্দ। আপনাদের গঠনমূলক অনুষ্ঠানগুলো আমাদের হৃদয় মন বারবার কেড়ে নেয়। সবশেষে তিনি একটি প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন ইরানের নাগরিকেরা কোন ধরনের মাছ বেশি পছন্দ করে, আপনাদের দেশে ছোট মাছ কি পাওয়া যায়?
ইরানিরা সামুদ্রিক এবং খামারে চাষ করা বড় আকারের মাছ খেতে বেশি পছন্দ করে। কার্ফু, স্যালমন, টোনা ছাড়াও নানা রকম সামুদ্রিক মাছ পাওয়া যায় এখানে। তবে ছোট মাছ তেমন একটা পাওয়া যায় না। ছোট মাছের মধ্যে রয়েছে চিংড়ি, কিলকা ইত্যাদি। ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার চুপি থেকে হাফিজুর রহমান পাঠিয়েছেন এই মেইলটি। 15 নভেম্বর প্রচারিত অনুষ্ঠান শোনার পর তিনি লিখেছেন, বিশ্ব সংবাদ, দৃষ্টিপাত, আসমাউল হোসনা, কথাবার্তা এবং প্রাচ্যবিদ্যের চোখে মহানবী নিয়ে সাজানো পুরো অনুষ্ঠান দারুণভাবে উপভোগ করলাম। রেডিও তেহরান বাংলা বিভাগ থেকে প্রচারিত প্রতিদিনের বিশ্ব সংবাদের কোনো তুলনাই হয় না। আর চলমান বিশ্ব পরিস্থিতির উপর গুরুত্ব দিয়ে প্রচারিত হয় সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। দৃষ্টিপাতের মতো এত গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আর কোনো বেতার থেকে প্রচার হয় বলে আমার জানা নেই। এরপর মহান আল্লাহর নাম সংক্রান্ত ধারাবাহিক অনুষ্ঠান আসমাউল হোসনা উপহার দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন এই শ্রোতা বন্ধু।
ভাই হাফিজুর রহমান, চিঠি ও মতামতের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসরের পরের চিঠিটি এসেছে কিশোরগঞ্জের খড়মপট্টি থেকে, আর লিখেছেন শরীফ আক্তার পান্না। তিনি লিখেছেন, 13 নভেম্বর রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে বিশ্ব সংবাদ, দৃষ্টিপাত, পাশ্চাত্য জীবন ব্যবস্থা ও কথাবার্তার পর শেষ প্রান্তিকে প্রচারিত হয় সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপন। এতে অতিথি ছিলেন কামরুজ্জামান কায়সার, আর আলোচনা হয় তৈরি পোশাক নিয়ে। আলাপন থেকে জানতে পারলাম যে বাংলাদেশ বিভিন্ন দেশ থেকে পর্যাপ্ত অর্ডার পাচ্ছে। করোনাকালে পোশাক খাতে সরকার প্রণোদনাও দিয়েছে, সেটা অনেক কাজেও লেগেছে। সম্প্রতি বাংলাদেশের অর্থনীতি কিন্তু খারাপ যাচ্ছে না, পোশাক ব্যবসায়ীরা সামনে আরও অর্ডার পাওয়ার আশা রাখছেন, এটি বড় সুখবর। সব মিলে গাজী আব্দুর রশিদের সঞ্চালনায় কামরুজ্জামান কায়সারের সাক্ষাৎকারটি ভালো লেগেছে। এ থেকে বাংলাদেশের পোশাক খাতের বর্তমান অবস্থা, বিশেষত দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পাওয়া গেল।
সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপন সম্পর্কে আপনার মূল্যায়ন জেনে ভালো লাগলো। তো চিঠি লেখার জন্য বোন শরীফ আক্তার পান্না, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবারের চিঠিটি এসেছে রংপুরের আলোকিত মানুষ চাই আন্তর্জাতিক বেতার শ্রোতা সংঘ থেকে, আর পাঠিয়েছেন এটিএম আতাউর রহমান রঞ্জু। তিনি লিখেছেন, আমি রেডিও তেহরানের একজন সামান্য শ্রোতা, রেডিও তেহরান বাংলা অনুষ্ঠানের ভক্তও বটে। আগে গ্রামে থাকতে অনুষ্ঠান শুনতাম রেডিওতে, এখন মোবাইল কম্পিউটারের মাধ্যমে অনলাইনে শুনে থাকি। ভালো লাগে তাই আমার হৃদয় জুড়ে রেডিও তেহরান বাংলা। এ শ্রোতা ভাই চিঠির শেষাংশে রেডিও তেহরানের নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ ও সঠিক খবরের প্রশংসা করেছেন।
চিঠি লেখার জন্য রঞ্জু ভাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আসরের শেষ চিঠিটি হাতে তুলে নিচ্ছি। এটি এসেছে ঢাকা সেনানিবাসের ফ্রেন্ডস ডি অ্যাক্সিং ক্লাব থেকে, আর পাঠিয়েছেন ক্লাবের প্রেসিডেন্ট সোহেল রানা হৃদয়। ভালোবাসা ও শুভেচ্ছা জানানোর পর তিনি লিখেছেন, নিয়মিত আপনাদের প্রতিটি পর্বের সাথে রয়েছি। বর্তমানে আপনাদের প্রচারিত সব অনুষ্ঠানই যথেষ্ট ভালো মানের এবং সমসাময়িক। প্রচার মান এবং উপস্থাপনায় বেশ উন্নতি লক্ষ্য করা যায়। সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত, রংধনু, প্রিয়জন, কোরআনের আলো, ইরান ভ্রমণ, পত্রপত্রিকার বিশ্লেষণধর্মী অনুষ্ঠান, কথাবার্তা সহ সব অনুষ্ঠান এ শ্রোতা ভাইয়ের পছন্দের বলে তিনি চিঠিতে উল্লেখ করেছেন।
তো চিঠি লেখার জন্য সোহেল রানা হৃদয় ভাইকে ধন্যবাদ। আসরের এ পর্যায়ে যারা শ্রবণমান রিপোর্ট পাঠিয়েছেন তাদের কয়েকজনের নাম ঠিকানা জানিয়ে দিচ্ছি। বাংলাদেশের রাজবাড়ি থেকে শাওন হোসেন, গাজীপুরের টঙ্গী থেকে ফিরোজ আলম, জামালপুর থেকে হারুনুর রশিদ এবং মরক্কো থেকে জাওয়াদ সাবের, ভারতের পশ্চিমবঙ্গ থেকে বিধান সান্যাল ও নাজিমউদ্দিন এবং পাকিস্তানের মিয়ানওয়ালি থেকে জাকির খান।
তো অনুষ্ঠান শোনার পর কষ্ট করে শ্রবণমান রিপোর্ট পাঠানোর জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আজকের আসরও শেষ করব একটি গান শুনিয়ে। গানের কথা লিখেছেন এইচ আল বান্না, সুর করেছেন হৃদয় হাসিন। রহমতের বৃষ্টি শিরোনামের গানটি গেয়েছেন গীতিকার নিজেই।
ফর্সা কালো পাতলু মোটু গোমরা হাসি বোকা মোটু, হরেক রকম মানুষ নিয়ে গল্প বলে যায়। কেউ বা দেখো মসজিদে যায়, কেউ বা ঠাকুর ঘরে, গির্জা মঠ প্যাগোডায় আপন প্রভু সরে। কেউ বা বলেন এই খোদা নেই, সব আপনি সৃষ্টি। আমরা বলি তবে কে ভাই, ঢালে রহমের বৃষ্টি।
তো বন্ধুরা, আপনারা গানটি শুনতে থাকুন, আর আমরা বিদায় নিই প্রিয়জনের আজকের আসর থেকে।
মানছে না তো অনেকেই, তাকে তবু বাঁচান যিনি, সকল প্রাণে অক্সিজেন আর রিজিক বিলান যিনি। তিনি মোদের মালিক সোভান, আল্লাহ নামেই চিনি। কেউ বা দেখো মসজিদে যায়, কেউ বা ঠাকুর ঘরে, গির্জা মঠ প্যাগোডায় আপন প্রভু সরে। কেউ বা বলেন এই খোদা নেই, সব আপনি সৃষ্টি। আমরা বলি তবে কে ভাই, ঢালে রহমের বৃষ্টি। আনন্দে আর সুখের দিনে দয়াল হয়ে থাকেন যিনি, বিপদ আপদ মুসিবতে রহম করেন যিনি। তিনি মোদের মালিক সোভান, আল্লাহ নামেই চিনি। কেউ বা দেখো মসজিদে যায়, কেউ বা ঠাকুর ঘরে, গির্জা মঠ ব্যাগোডায় আপন প্রভু সরে, কেউ বা বলে নেই খোদা নেই সব আপনি সৃষ্টি, আমরা বলি তবে কে ভাই তাহলে রহমের বৃষ্টি।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, 28 ডিসেম্বর সোমবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। করোনা লকডাউনে বেড়েছে নারী ও শিশু নির্যাতন, ইত্তেফাক। যুগান্তরের শিরোনাম, উগ্রবাদীদের ফেরাতে র্যাবে বিশেষ টিম। স্বাস্থ্য ভবনে 30 কোটি টাকা লোপাটের ছক, দৈনিক মানবজমিন। দৈনিক ইত্তেফাকের শিরোনাম, রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমারের উপর চাপ সৃষ্টির আহ্বান সেতুমন্ত্রীর। আর বাংলাদেশ প্রতিদিন লিখেছে পুরো 1 লাখ রোহিঙ্গা দ্রুত ভাষান্তরে নিতে হবে। দেশে 24 পৌরসভায় আজ ভোট হয়েছে, কালের কণ্ঠ। রোগী সামলাতে হিমশিম খাচ্ছে যুক্তরাজ্যের হাসপাতাল, সমকাল। এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম। অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে, কিন্তু শেয়ার বাজার বাড়ছে কেন? আনন্দবাজার পত্রিকা। কৃষক বিক্ষোভ, সব শরিকরাই বিজেপির সঙ্গ ত্যাগ করবে, ধুলোয় মিশে যাবে এনডিএ এনসিপির দাবি, দৈনিক আজকাল। মুখ্যমন্ত্রীর পদের প্রতি কোনো লোভ নেই, আচমকাই উল্টো সুর নীতিশ কুমারের, সংবাদ প্রতিদিন। শিরোনামের পরে এবার দুটি খবরের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, 2035 সাল নাগাদ বাংলাদেশ হবে বিশ্বের 25তম বৃহৎ অর্থনীতির দেশ। ব্রিটিশ একটি গবেষণার প্রতিষ্ঠানের বার্ষিক রিপোর্টের বরাত দিয়ে বাংলাদেশের গণমাধ্যমে খবর দিয়েছে। কিভাবে দেখছেন খবরটিকে?
আপনাকে ধন্যবাদ। 2035 সাল নাগাদ বাংলাদেশ বিশ্বের 25তম অর্থনীতির দেশ হবে বলে ব্রিটিশ গবেষণা প্রতিষ্ঠানটি যে রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্ট আসলে আমাদেরকে আপ্লুত করে। এটি নিশ্চয়ই ভালো লাগার বিষয় যে বাংলাদেশ বিশ্বের 191-92টি দেশ বা 200টি দেশের মধ্যে 25তম বৃহৎ অর্থনীতির দেশ হবে। এর সুফল তো আমরাই ভোগ করব, অতএব এখানে ভালো লাগার কারণ তো অবশ্যই আছে। কিন্তু এখানে যে বিষয়টি বলা হয়েছে এবং আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছি, সেটি হচ্ছে যে বাংলাদেশ যদিও 25তম বৃহৎ অর্থনীতির দেশ হবে, কিন্তু জীবনমানের উন্নয়নে আমরা তখনও অনেক দেশের চেয়ে পিছিয়ে থাকব। এই রিপোর্টে বলা হয়েছে হংকং, সিঙ্গাপুর, ডেনমার্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ইরান, এ সমস্ত দেশকে আমরা পিছনে ফেলব। কিন্তু এই সমস্ত দেশের যে জীবনমান তার চেয়ে কিন্তু আমরা এগিয়ে থাকব না। এই রিপোর্টের একটি বিশেষ দিক হচ্ছে যে মাথাপিছু আয়ের উপর ভিত্তি করে এই যে মোটা আকারের অর্থনীতি, সেখান থেকেই আমাদের অর্থনৈতিক অবস্থান নির্ণীত হবে। তো যেহেতু আমাদের বাংলাদেশে জনসংখ্যা অনেক বেশি এবং মাথাপিছু আয় $2,000 ছাড়িয়েছে বর্তমান সরকারি হিসাব অনুসারে, সেক্ষেত্রে আমাদের অর্থনীতির আকার বেশ মোটা হবে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু অর্থনীতি মোটা হওয়াটা যতটা জরুরি তার চেয়ে জরুরি হচ্ছে যে এই অর্থনীতির সুফল লাভ করা। আর অর্থনীতির সুফল যখন জনগণ লাভ করে তখন কিন্তু জনগণের জীবন মানের পরিবর্তন আসে। যখন জীবন মানের পরিবর্তন আসছে তখন সেই অর্থনীতি আমরা গণমুখী অর্থনীতি বা আমার জন্য জনগণের জন্য ইতিবাচক অর্থনীতি বলবো। কিন্তু সেই মান যতক্ষণ পর্যন্ত আমরা না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত তো আমরা এই অর্থনীতিকে আমাদের জন্য খুব একটা কার্যকরী অর্থনীতি বলতে পারছি না।
ইয়েমেনে ইসরায়েল হামলা চালালে মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু হবে, এমন মন্তব্য করেছেন ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয়। আপনার পর্যবেক্ষণ কি?
জি, আমি একটি বিষয় আগেই বলে রাখি যে মধ্যপ্রাচ্যে ইয়েমেনে যে যুদ্ধ চলছে সেই যুদ্ধটা কিন্তু একেবারে খুব সাধারণ কোনো যুদ্ধ নয়। আমার বিশ্বাস এই যুদ্ধের সফলতা যদি আসে ইয়েমেনের হুতি আন্দোলনের পক্ষে, তাহলে মধ্যপ্রাচ্যের গোটা রাজনীতিতে তার একটা বিরাট বড় প্রভাব পড়বে এবং গোটা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে অনেক বড় পরিবর্তন আসবে। এর কারণ হচ্ছে যে ইয়েমেন যুদ্ধে এমন কয়েকটি দেশ জড়িত যারা মধ্যপ্রাচ্যের রাজনীতি, অর্থনীতি, ক্ষমতার প্রভাব বলায় অনেক কিছু নিয়ন্ত্রণ করে। এই যে শক্তি, সেই শক্তির নেতৃত্বে রয়েছে সৌদি আরব, তার সাথেই রয়েছে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন। কিন্তু একটি ব্যাপার আপনি খেয়াল করে দেখবেন যে সৌদি আরবের নেতৃত্বে যদিও কয়েকটি দেশ ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ করছে, কিন্তু সৌদি নেতৃত্বাধীন যে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ, তার কয়েকটি দেশ কিন্তু এখন এই যুদ্ধে জড়ায়নি বা এই যুদ্ধে অনেকটা নিষ্ক্রিয় অবস্থায় আছে। পাশাপাশি আরেকটি দিক লক্ষণীয় যে সম্প্রতি ইহুদিবাদ ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইনের সম্পর্ক হয়েছে, আগেই সম্পর্ক রয়েছে মিশরের সৌদিও পাইপলাইনে রয়েছে বলে আমরা শুনতে পাচ্ছি। সেক্ষেত্রে ইসরায়েলের সাথে যদি ইয়েমেনের সংঘর্ষ হয়, তাহলে ইসরায়েলের পক্ষে সৌদি আরবের সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মিশরের চলে যাওয়ার প্রশ্ন থেকে যায়। সৌদি আরব যদি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক করে, তাহলে সৌদি আরবও ইসরায়েলের পক্ষে অবস্থান নেবে। তাহলে আলটিমেটলি ইয়েমেনের পক্ষে তখন হয়তোবা ইরান, ইরাক, লেবানন, সিরিয়া এরকম কিছু দেশ থাকবে। এর মানে দাঁড়াবে তখন ইয়েমেন একটা পক্ষ আর ইসরায়েল একটা পক্ষ, ইয়েমেনের পক্ষে কারা এবং ইসরায়েলের পক্ষে কারা, এই দুই পক্ষের যুদ্ধ হবে। যদি ব্যাপারটা এরকম হয়, তাহলে মধ্যপ্রাচ্যে অনেক বড় পরিবর্তন আসবে, তাতে কোনো সন্দেহ নেই।
জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। মুখ্যমন্ত্রী পদের প্রতি কোনো লোভ নেই, আচমকাই উল্টো সুর নীতিশ কুমারের, সংবাদ প্রতিদিনের খবরে লেখা হয়েছে। বিহারে ভাঙতে চলেছে জেডিইউ বিজেপি জোট, পদত্যাগ করবেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। গত কয়েকদিনে যেভাবে দুই শরিকের সম্পর্কের অবনতি ঘটছে, তাতে সিঁদুরে মেঘ দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। রোববারই দলের সর্বভারতীয় সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। নয়া জাতীয় সভাপতির পদে আনা হয়েছে দলের রাজ্যসভার সাংসদ রামচন্দ্র প্রসাদ সিংকে। তিনি আবার নীতিশ কুমারের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত। তবে এই ঘোষণার পরে বোমা ফাটান নীতিশ। তিনি জানান, চাপের মুখেই মুখ্যমন্ত্রী চেয়ারে বসেছেন, তাঁর মুখ্যমন্ত্রী হওয়ার কোনো ইচ্ছা ছিল না। কে এই চেয়ারে বসল তাতে নাকি তাঁর কিছুই যায় আসে না। কেন্দ্রের তথ্যেই ধরা পড়ল শাহি মিথ্যাচার, বাংলার আর্থিক বৃদ্ধি দেশের চেয়ে বেশি, বললেন অমিত। দৈনিক আজকালের এই শিরোনামের খবরে লেখা হয়েছে, কেন্দ্রের তথ্য তুলে ধরেই স্বরাষ্ট্রমন্ত্রীর মিথ্যাচার হাতে নাতে ধরলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। সম্প্রতি বাংলায় এসে শাহ দাবি করেছেন, গত 10 বছরের তৃণমূল সরকারের আমলে অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়েছে বাংলা। কৃষি, শিল্প সব ক্ষেত্রেই বৃদ্ধি কমেছে। কেন্দ্রীয় পরিসংখ্যান এবং প্রকল্প রূপায়ণ মন্ত্রকের তথ্য তুলে ধরে অমিতবাবু জানালেন, কেন্দ্রই বলছে দেশের তুলনায় রাজ্যের আর্থিক বৃদ্ধি বেশি। শুধু তাই নয়, শিল্প, পরিষেবা এবং কৃষি সব ক্ষেত্রেই মোট যুক্ত মূল্যের হার বৃদ্ধি কেন্দ্রের তুলনায় বেশি। অর্থমন্ত্রী টুইটারে পরিসংখ্যান তুলে ধরে লিখেছেন, কেন্দ্রের তথ্যেই প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর মিথ্যে হাতে নাতে ধরা পড়ে গেল। পরিসংখ্যানেই স্পষ্ট, মমতা ব্যানার্জির আমলেই বাংলার বৃদ্ধি ত্বরান্বিত হয়েছে। সুতরাং ক্ষমা চান বাংলার মানুষের কাছে। কৃষক বিক্ষোভ, সব শরিকরাই বিজেপির সঙ্গ ত্যাগ করবে, ধুলোয় মিশে যাবে এনডিএ, দাবি এনসিপির। দৈনিক আজকালের এর শিরোনামের খবরে লেখা হয়েছে, নয়া কৃষি আইনের প্রতিবাদে শনিবার বিজেপির সঙ্গ ত্যাগ করেছে রাজস্থানের রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি। আগেই দীর্ঘদিনের সম্পর্ক ছেদ করেছে শিরোমণি অকালী দল। বিজেপির বিরুদ্ধে আক্রমণ ছানিয়ে এনসিপির তরফে বলা হয়েছে, কিছুদিনের মধ্যেই ধুলোয় মিশে যাবে এনডিএ। এদিকে দৈনিকটির অন্য একটি খবরের শিরোনাম এরকম, আম্বানিদের পেট ভরাচ্ছেন, সুইসাইড নোটে মোদীকে স্বৈরাচারে তকমা দিয়ে আত্মঘাতী আইনজীবী অমরজিৎ সিং। বিস্তারিত খবরে লেখা হয়েছে, টিকরি সীমান্তের যেখানে কৃষকদের প্রতিবাদ চলছে তার কয়েক কিলোমিটার দূরেই আত্মঘাতী হলেন ওই পাঞ্জাবি আইনজীবী। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে সুইসাইড নোটে লিখলেন, কৃষকদের সমর্থনেই তাঁর এই আত্মবলিদান। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি। আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। জেনারেল সুলাইমানি হত্যাকাণ্ডে জড়িতরা বিনা শাস্তিতে পার পাবে না, ইরানের ঘোষণা। তিন শক্তিকে দায়ী করল হিজবুল্লাহ। পারস্য উপসাগরে ইসরায়েলের সাবমেরিনে হামলার হুমকি দিল ইরান। ইয়েমেন বলেছে ইসরায়েলি হামলা হলে সর্বাত্মক যুদ্ধ। করোনার মধ্যে লন্ডন থেকে আসা লোকজনকে 14 দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে, বাংলাদেশের মন্ত্রিসভার সিদ্ধান্ত। এবং ভারতের নয়া কৃষি আইন বাতিলের দাবিতে কৃষক আন্দোলন অব্যাহত, 24 ঘন্টায় পাঞ্জাবে 176টি মোবাইল টাওয়ারে হামলা। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা জানিয়ে দিচ্ছি। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767 তেহরান 19395 ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিএ বক্স নাম্বার 4002 ঢাকা 1000 বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222 নিউ দিল্লি 110048 ইন্ডিয়া। আমাদের কাছে ইমেল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। আমাদের কাছে ইমেল করার ঠিকানা আমি আবারও বলছি, রেডিও তেহরান 1982@gmail.com। আর আমাদের ফ্যাক্স নম্বর হচ্ছে 00982122053273। শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই ভালো সুস্থ থাকুন এই কামনা করে আজ এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.